ጁመር ፈረመ 2015 مجلس كنت عالم عربي لا سد مولانا شاه عبد المتين بن حسين صاحب دامت بركته العاليه
মোমেনের জিন্দগির অবিচ্ছেদ্য এটা অংশ হয়েছে। চলো ভাই বাংলা
শ্রেষ্ঠ তোমার পায়ের ধুলা হাজার মালা, শ্রেষ্ঠ তোমার পায়ের ধুলা হাজার মালা। তেসরা জুলাই 2012
নূর সৃষ্টি করছেন, সে নূরের ফয়েজে তমাম জাহানকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। সারা জাহানের যেখানে যত খুবই আছে সব খুবই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুবই এবং সৌন্দর্যের এই প্রতিচ্ছবি এবং ফলশ্রুতি সৌন্দর্যরা। তার কপালে কোন জান্নাত নেই। সন্তোষ ভাইয়ের যার প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত নাই, আদর নাই, তার কপালে জান্নাতই নেই। কাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর মায়া মহব্বত সেটা জান্নাতের থেকে দামি কিনা বলো ভাই? কোরআন শরীফে আছে আল্লাহ পাক বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনীন মিন আনফুসিহিম, যে মুমিন তার নিজের যত ঘনিষ্ঠ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য তার চেয়ে বেশি ঘনিষ্ঠ এবং আপনজন। মুমিন নিজের যত আপন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার চেয়ে বেশি আপন। এসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সঙ্গে তাল্লুক ওয়ালা সম্পর্ক ওয়ালা এত নিবিড় মহব্বত রাখেন তিনি এক এক মুমিনের প্রতি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্তোষ ভাইরা কেসা আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভু থেকে প্রবলতর মহব্বত আমাদের অন্তরে দান করে আল্লাহ। কিসমতওয়ালা মানুষ যারা রসুল্লাহ সাল্লাহ ইসলামকে গভীর গভীর ভাবে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে মহব্বত করে লোকেরা দুজার সব দৌলত কামাই দিয়ে গেছে। রসুল বা সাল্লাহ ইসলামের মহব্বত দুনো জাহানের সব দৌলতের জামানত এটা। আমার শেখ রহমতুল্লাহ আলী কুতুবে আলম বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে শর্ত তাওহীদ কামিল ইহি হ্যায় ইশক ও আপকা কলব জান। সে কামিল মুমিন, সে কামিল বান্দা, সে বড় জান্নাত ওয়ালা যার সিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত মৌজুদ। শর্ত তাওহীদ কামিল ইহি হ্যায় ইশক ও আপকা কলব জান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত বা প্রবল ভালোবাসা থাকে অন্তরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতের নেশা থাকে অন্তরে, তো ফির সে কামিল মুমিন, সে ওলি আল্লাহ, সে আর বিল্লাহ, সে ওলি আল্লাহ, সে আর বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত নাই এর কিছুই নেই, কবল পুর আছে এসা সুন্দর তিনি, এসা কামালওয়াত ওয়ালা তিনি, এত এলেমওয়ালা, এত হেলেমওয়ালা, এত গুণাবলীওয়ালা, এত নূরওয়ালা, এত সৌন্দর্যওয়ালা, এত বেশি আখলাকওয়ালা, এত উচ্চমানের ইনসানিয়তওয়ালা, এত বেশি ফেরেশতার চেয়েও উর্দের মকামওয়ালা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের কিতাব আমরা একটা পড়ি আর বেশি সে বেশি সিয়াসতটা পড়ি, ওই যে দাওরে হাদিসের পড়ে মানুষ মনে করে যে আল্লামা হয়ে গেছে। আরে ভাই, হাদিসের কত কিতাব ওইগুলি পড়া চাই না, বুখারী শরীফ মুসলিম শরীফ কয়েকটা কিতাব পড়লাম, তাও মাদ্রাসাওয়ালারা কিতাব দেয় ছাত্রদেরকে যে ভাই তোমরা কিতাব পড়ো, কিতাব কিনতে অনেক টাকা লাগে, তো মাদ্রাসাতে কিতাব রাখা থাকে কি না, তার বলে ভর্তি হয় দাওরে হাদিসে, তো সে কিতাব মাদ্রাসা থেকে নিয়ে এক বছরের জন্য এটা নিয়ে পড়ে, বছর শেষ পরীক্ষা দিয়ে মাদ্রাসা জমা দিয়ে বাড়িতে চলে যায়, কিতাব কিছুই নেই নিজের সঙ্গে, সারা জীবন এমনিই থাকে, কোন কিতাব কিনেও না, প্রায় তালবেলে ফারেক হয়ে গেলে না তার কাছে বুখারী শরীফ, না মুসলিম শরীফ, না আবুদাউদ শরীফ, না তিরমিজি শরীফ, না একখানা মেশকাত শরীফ, ও মুখস্থ ওয়াজ করতেই থাকে সারা দেশব্যাপী। হাদিসের কিতাব নিজেদের কাছে থাকা চাই, আলেম তো তাকে বলে চতুর্দিকে তার কিতাবই কিতাব থাকবে, ডানে বাইরে সামনে যেদিকে তাকায় কিতাবই কিতাব, ডানে এক কিতাব, বামে এক কিতাব, সামনে এক কিতাব, এদিকে তাফসির, ওদিকে হাদিস, ওদিকে ফেকা, ওদিকে তাসাউফের কিতাব, ওদিকে আল্লাহর মহব্বতের বয়ান, এদিকে সিরতের কিতাব, কিতাবই কিতাব, কিতাবই কিতাব থাকা চাই, আকাবের কিতাব থাকাছে, মোতলা করেছে। যাই হোক, মনে হলো এটা এই প্রসঙ্গে যে মুসনাদে আবি হানিফা ইমাম আজম রহমুল্লাহর যে এক হাদিসের কিতাব, যেটা আবু মোহাম্মদ আবদুল্লাহ আল হারিসির তসনিফ না, এর মধ্যে এক হাদিস শরীফ আছে যে হাদিসে জিবরিল যেটা, সেটা আরো লম্বা ভাবে সেখানে আছে। ওই হাদিসের মধ্যে আছে যে যে জিবরিল আমিন যখন আসছেন ফি সুরতে সাব বিন জামিল, সুন্দর এক যুবকের সুরতে আসছে জিবরিল আমিন সেদিন, অনেক সুন্দর এক যুবকের সুরতে আসছেন, আয়েশা ফের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট দাঁড়াইছেন যে দাঁড়ায় বলছেন যে উদুনু ইয়া রসুল্লাহ, হ্যাঁ প্রথম বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। হাদিসে জিবরিল যেটা বুখারী শরীফ মুসলিম শরীফ আছে ওর ভিতরে সালামের কথা উল্লেখ নাই, অনেকে খালি কথায় কথায় বুখারী শরীফ বুখারী শরীফ করতে থাকে, মনে হয় যে সারা দুনিয়ার সব হাদিস বুখারী শরীফে আছে, বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিসে জিবরিলই তো পূর্ণভাবে নাই, ইমাম বুখারী হাদিস নিজের কিতাবে উল্লেখের জন্য এত বেশি কঠিন শর্ত আরোপ করছেন যে শর্তের কারণে বহু হাদিস তার কিতাবে তিনি উল্লেখ করতেই পারেন না, কারণ ওই হাদিসগুলো ওই ওনার শর্তের আওতায় পড়ে না, শর্তের মধ্যে আসে না। কথা বুঝেন না, এই ইমাম বুখারীর কঠিন নিজের কিতাবে হাদিস উল্লেখ করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন শর্ত আরোপের কারণে অনেক হাদিস তিনি নিজে উল্লেখ করতেই পারেন নাই, পরে আবার নিজেরই অন্য কিতাবে সেটা উল্লেখ করেছেন, বুখারী জানতে পারেন নাই। কিন্তু কিছু মুসলমান এমন মারাত্মক বিভ্রান্তির শিকার কিছু এই উদ্ভট মস্তিষ্কের মৌলবীদের কারণে, তারা মনে করে বুখারী শরীফে থাকলে এটা সহি ইসলাম, বুখারী শরীফে না থাকলে এটা সহি ইসলামই না, এদেরকে পাইছে পাকা শয়তানে। বুঝলেন নাই, বুখারী শরীফের বাইরে বহু হাদিস আছে, মুসলিম শরীফের বাইরে বহু হাদিস আছে যেটার উপরে ইসলামের বহুত বিধানাবলীর বিধানাবলী হয়ে আছে, বহুত সিদ্ধান্ত, বহুত বিধান, বহুত আকাম, বহুত মাসায়েল, যেটা বুখারী শরীফে নাই। বুখারী শরীফে থাকলে ঠিক আছে, না থাকলে সেটা ঠিক না, এটা কোথায় পাইছো তোমরা? এটা কোন পাগলের কথা, মাথা খারাপ লোকের কথা, মস্তিষ্ক পাগল কিছু মুসলমানের কথা, আর লেখাপড়া কিছু জানে কিছু জানে না, এরকম উদ্ভব মস্তিষ্কের কিছু আধা শিক্ষিত মোল্লাদের কথা সেগুলো। কোরআন হাদিসের ব্যাপক এলমের অধিকারী উলামায়ে কেরাম কোশ্চিন কালে ওই কথা বলতেই পারেন না, বুখারী শরীফে থাকলে ইসলাম সহি, আর বুখারিতে নাই তো সেটা সহি ইসলাম না। যেমন এই হাদিস শরীফ যেটা এখন আমি পেশ করতেছি এটা বুখারী শরীফে তো নাই, তাহলে এটা কি গলত হাদিস কেউ বলতে পারবে? যাই হোক, তো ওস্তাদে আবি হানিফাতে হাদিস আছে, দেখেন এটা বুখারী শরীফে এই বর্ণনা নাই, কিন্তু ওখানে অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, কিন্তু এই যে বর্ণনা আমরা এখন এখানে পাইতেছি এত মজাদার, জিবরিল আমিন আসছেন, আয়েশা বললেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সালাম সালাম দিলেন। বুখারীতে সালামের কথা উল্লেখই নেই, মনে হয় যে জিবরিল আমিন আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দেন নেই, আদবও করেন নাই, সম্মানও করেন নাই, কিছুই না। বুখারী মুসলিমের হাদিস আছে ফাস্তাদা রুকমতে ইলা রুকমতে, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে জিবরিল আমিন বসে গেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, হাঁটুর সঙ্গে হাসিব লাগাই দিয়া, কি কথা বুঝেন নেই? এটা কি আদব বোঝা যায়? বোঝা যায় না। কিন্তু মোস্তাদে আমি আমি যে রেওয়ায়েত সেটা হলো যে জিবরিল আমিন আসছেন, আয়েশা দাঁড়াইছেন, দাঁড়ায় পরে বলছেন যে উদনু আমি কি কাছে আসব? যেমন কেউ কামরা ঢুকবার সময় বলে যে মে আই কামিন স্যার, স্যার আমি কি আসতে পারি? স্যার জিবরিল আমিন আয়েশা প্রথম বলছেন উদনু আমি কি কাছে আসতে পারি, দুইবার বলছেন উদনু ফাদানা দুনুওয়ান আর দুনুওয়া তাইনি, ফের একবার হয়তো কাছে আসছেন, ফের আসেন আসেন করে আসতে সাহস পান না, কাঁপতেছেন, ফের আরেকবার সামনে আসছেন। ওখানে ওই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু হচ্ছেন হযরত আব্দুল্লাহ, তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন যে জিবরিল আমিন এইরকম সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতেছিলেন, বিস্ময় কর যে এমন শ্রদ্ধা প্রদর্শন করতে আর কাউকে দেখিনি। এই বর্ণনাটুকু তো বুখারিতেও নাই মুসলিমও নাই, শুনতেছেন আপনারা? ওখানে এই বর্ণনাও আছে যে তারপরে জিবরিল আমিন যখন রসুল্লাহ সাল্লাহ আলাইহিস্সালামের সামনে বসছেন, বসে কাছে আসছেন, একদম যেন হাঁটুর কাছাকাছি পৌঁছে গেছেন, মহব্বতে শ্রদ্ধায় আবেগে কাছে আসছেন, কিন্তু হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই দিচ্ছেন, এটা ওই বর্ণনাতে নাই। এতে বোঝা যায় ফাসনাদা রোগ বা তাই কি ইলা রোগ বা তাই কি, বুখারী মুসলিমের যে বর্ণনা এটা এটার ভিতরে যে রোগ বা রোগ হাঁটুর সঙ্গে হাঁটু না, হাঁটুর কাছাকাছি হওয়া, অর্থাৎ খুব নিকটে এসে বসে গেছে, শুনতেছেন ভাই? সুভান আল্লাহ, কি বলবো ভাই, সুভান আল্লাহ, বাহ বাহ বাহ। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মহব্বত, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি ভাই, সুভান। এবং ইন্তেকালের পূর্বে রসুল সাল্লাহ আলাইস্লামের অফাতের পূর্বে যখন আসছেন জিবরিল আমিন, তাও সে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সামনে সালাম শ্রদ্ধা কাছে আসতে ভয় পেতেছে, হ্যাঁ না, যে দুনিয়ার থেকে চলে যাবেন, তো নিয়ে যাবেন, শেষবার রসুল সাল্লাম নিকট আসছেন, আর তো আসবেন না। এই জন্য বলছেন যে হয়তো আমি এই জীবনে আপনার নিকটে শেষবার আসলাম, এরপরে আর আপনার নিকট আমার আসা হবে না। জিবরিল আমিন গভীর শ্রদ্ধার সঙ্গে শেষবারে রসুল সাল্লামের সামনে আসছেন, সেইবারেও সালাম করছেন রসুল্লাহ সাল্লামকে, আয়েশা সালাম করছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, ওটা ওটা কিতাবুল আসারের মধ্যে আছে। হ্যাঁ, এটাও ইমাম আজম রহমুল্লার এক হাদিসের এক সংকলন, ইমাম আবু ইউসুফ রহমুল্লাহ যেটা উল্লেখ করছেন সেই কিতাবুল আসারের মধ্যে ঘটনা আছে বিস্তারিত, বহুতই মজাদার মিয়া। চলো হাদিসের কিতাব পড়তে থাকা চাই ওলামাদের, মজাই মজা। কিসের বাদশাহী মিয়া? এরকম বাদশাহী হাজার লাখ বার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে এক একবার বুখারি শরীফের বা মুসলিম শরীফের বা কোনো হাদিসের কিতাব এই এক দুটো হাদিস দেখা হাজার বার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে অনেক মজার জিনিস। হ্যাঁ, আলেমদেরকে আল্লাহ এমন ইজ্জত দিয়েছেন এমন সম্মান দিয়েছেন যে সরাসরি আসমানি বহির এলম তারা নিজের চোখে দেখেন এবং উপভোগ করেন, নূরের দরিয়াতে ভাসতে থাকেন তারা। রসুল্লাহ সাল্লাহামের সামনে রওজা শরীফের সামনে যখন মুসলমান যায় রসুল্লাহ সাল্লাহাম কত মা মহব্বত এক একজনকে দেখতে থাকেন যে আমার সঙ্গে দেখা করতে আসছে, আমার মহব্বতে আসছে। এবং যেই সালাম করেন বা সালাম করে মুসলমান প্রত্যেকের সালামের তিনি জবাব দেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো কিন্তু সে রওজা শরীফের সামনে মুসলমান যায়, আমাদের খেহুস নেই, এইখান থেকে হজ করতে যায় দাড়ি ছাড়া। আর হজ করতে যাইতেছ আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরবে, এখনো দাড়ি রাখলা না? এবার রসুল সাল্লামের সামনে গিয়ে দাঁড়াই যেতেছে দাড়ি ছাড়া, তারপর ওই দিন ভোরবেলা আবার নতুন ভাবে সাফ করে আজকে রওজা শরীফ জিয়ারতে যাবে, সাফ টাফ করে ক্লিয়ার হয়ে কি অবস্থা মদিনা শরীফে থাকা অবস্থায় কিভাবে দাঁড়িয়ে সাফ করে এরা আল্লাহ জানে, যে কোন তাজ্জবের বিষয়। হযরত ইমাম আজম আবুবাইক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ গেছেন হজের সফরে, তো সাথীদের সকলের আগে তিনি মদিনা থেকে রওনা হতে চাইছেন। সাথীরা আলেম ওলামা বুজুর্গানের দিন হয়রান যে হতভম্ব যে যিনি আমাদের সকলের চেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লামের দেওয়ানা তিনি আমাদের আগে আগে যাইতে চাইতেছেন, তো কি কারণে কেউ বুঝতে পারেন না। তো বললেন যে হযরত এটা বিষয়টা কি বুঝলাম না, আমরা তো মনে করি যে আপনি আমাদের চেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লামের আশেক দেওয়ানা, আপনি তো আরো থাকবেন বেশি, তো আমরা মনে করি আপনি আমাদের চেয়ে আগে যাইতে চান। তো বললেন যে দেখো এমন একটা বিষয়, তো বলতে তো চাইছিলাম না বলার বিষয়ও না, যে আমি মদিনা শরীফে এই যে আজকে এতদিন এখানে আছি কোথাও আমি পেশাব করি নেই, পেশাব পায়খানা করি নেই, মদিনা শরীফে এমন জায়গা পাই না যেখানে আমি মলমূত্র ত্যাগ করতে পারবো, হর জায়গায় গেলেই মনে হয় এখানে আমার রসুল সাল্লাম হয়তো বা তার পা পড়ছে, হয়তো বা তিনি এখানে তশরিফ আনছেন, আমি সেখানে কেমনি পেশাব করি। কি ভক্তি, কি শ্রদ্ধা, কি আদব, কি মহব্বত, কি আজমত, চিন্তা করা যায়। যদিও এটা কোনো বিধান না শরীয়তের, যে মদিনা শরীফ ইস্তেন্দা করা যাবে না। ওর সাহাবায়ে কেরাম ছিলেন তারা ইস্তেন্দা করছেন না, কথা বুঝেন নাই। কিন্তু ইমাম আজম রহমুল্লাহর এক হাল ছিল, এক হাল ছিল, এমন অবস্থা ছিল। বলার বিষয় হচ্ছে এই যে যেখানে আমাদের বুজুর্গ আমাদের দিনের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি এত মহব্বত, এত ভক্তি, এত শ্রদ্ধা, এত আদর, আর সেখানে সেই মদিনাতে গিয়া সে দিন রাত দাড়ি সাজতে থাকা আল্লাহ রসুল্লাহ ইসলামকে এই খুশি করার জন্য না অন্তরে আঘাত দেওয়ার জন্য কি? আমার কাছে বায়াত এক হাজির সাহ, বিরাট বড় পয়সার মালিক, জাহাজ টাহাজের মালিক, পয়সা খুব কামাইছে মাশাআল্লাহ। কিছু লোক আছে খালি পয়সা কামানোর পাগল, মাথায় পাগল, দিনকে বাদ দিয়ে যারা ব্যবসার পাগল, নিজের শাইখের মজলিসে আসতে পারে না ব্যবসার ধান্দাবাজির কারণে। এদের ভিতরে দুনিয়া প্রবল হয়ে গেছে দিনের চেয়ে, এটা কোনো গ্রহণযোগ্য বিষয় না, এটা কোনোই ভালো লক্ষণ না, এটা বড় বিপদের লক্ষণ, আফসোসের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে, দুনিয়াতে জীবিত থাকলে তুমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতা। হ্যাঁ, কি এমন মুত্তাহানবি বলেন যে নিজের শায়খকে, যে শায়খ তো নায়েবে রসুল হতে হয়, নিজের শায়খকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত মনে করা চাই, এবং শায়খ কি মাইয়ত, রসুল্লাহ সাল্লাহ আলাইহিম কি মাইয়ত হয়, নিজের শেখের সঙ্গে যে উঠলো বসলো সে যেন রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের সঙ্গে উঠলো বসলো, সেটা বাদ দিয়ে আসে ব্যবসার ব্যবসা দুনিয়াদারি। যাই হোক, তা আমি কোন সফরে যাইতেছিলাম, এই বেচারা চুরছে, আমি তো হজে যাব, আপনি যাইতেছেন সফরে দেখা হবে না, আমি একটু দেখা করি। তা আমি তো রওনা হয়ে গেছি, যাইতেছিলাম লক্ষ্মীপুর, বললাম যে এখন না দেখা করলে আপনার আসতে হবে, সেরকম উপায় নেই, পরে গিয়েছে দেখা করতে গেছে, নিজেই ঢাকা থেকে রওনা হয়ে গেছে, মহব্বতের কথা। পরে আমি তাকায় তাকায় দেখলাম হজ যাইতেছে, পরে আমাকে বললেন যে ধরুন আমি পাক্কা এরাদা করছি এবার হজটা করে আসি, এরপরে দাঁড়িয়ে রেখে দেবো। আমি বললো ওয়া ওয়া কি চমৎকার, দাড়ি সাজতে সাজতে মদিনা যাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই দাড়িবিহীন চেহারা দেখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করবেন না, তিনি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, এরপর এসে দাঁড়িয়ে রাখবেন। কেন এই নিয়ত করতে পারলেন না যে আমি এখন থেকে দাঁড়িয়ে রাখবো আর দাড়ি নিয়ে মদিনা শরীফে হাজির হব? কেন নিয়ত করতে পারলেন না? ভালো লোক, মন ভালো, পরে বলে যে তাহলে আমি এক্ষণ থেকে নিয়োগ করলাম। মাশাআল্লাহ, ফের যেন দাড়ি নিয়ে ফের মদিনা শরীফ হাজির হয়েছে, দাড়ি নিয়ে। এলাও সুনান কিতাবে আছে যে দুই লোক, সে ইরানের দূত, রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সঙ্গে দেখা করতে গেছে, ইরানের সম্রাটের পক্ষ থেকে গেছে, সম্রাটকে ওরা রব বলতে, রব তো মুজ বড় বড় দাড়ি চাষা, রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সামনে গেলে তিনি চেহারা আরেকদিকে ফিরে আনিছেন। আন্তর্জাতিক নীতি আছে, আন্তর্জাতিক নীতি যে এক দেশ থেকে অন্য দেশে রাষ্ট্রীয় কোন রাষ্ট্রের পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি প্রতিনিধি যায় তো তাদেরকে সম্মান প্রদর্শন করতে হয়, এটা আন্তর্জাতিক নীতি, করতেই হয় এটা। সৌদি আরবের কোন রাষ্ট্রদূত এমন কোন মুসলিম দেশে গেল যে দেশের, যে মুসলিম দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী মহিলা হয়, এরকম বর্তমান বিশ্বে এরকম হচ্ছে না? সৌদি আরবের রাষ্ট্রদূত গেল ওই রাষ্ট্রীয় নীতি, আন্তর্জাতিক নীতি মানার খাতিরে সেখানে রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার দেখা করতেই হবে, করতে হবে না? তো আন্তর্জাতিক কিছু নীতি মানা আছে। তো তখন ইরানের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে দূত গেছেন সেখানে, সে দূতের সঙ্গে সম্মানজনক আচরণ করাই আন্তর্জাতিক নীতিমালার অংশ। কিন্তু এত সত্ত্বেও রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদিকে তাদের সঙ্গে সাক্ষাৎ দিলেন আন্তর্জাতিক নীতি রক্ষা করতে গিয়া, কিন্তু কথা বলার মুহূর্তে চেহারা আরেক দিকে ফিরে আনিলেন। তিনি চেহারা ওদিকে রাখতেই পারতেছেন না, কারণ আন্তর্জাতিক রীতির চেয়ে আল্লাহ পাকের নীতি রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন বেশি জরুরি ছিল। কি কথা বুঝলেন? আন্তর্জাতিক জগতের সব জাতির স্রষ্টা তো মহান আল্লাহ, তার রীতি আদর্শের, তার নীতি আদর্শের মূল্য তো সবচেয়ে বড়, আন্তর্জাতিক নীতির চেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে চেহারা ঘুরিয়ে নিলেন এবং তিনি বললেন, মান আমারাকুমা বিহাজা, কে তোমাদের আদেশ দিছে এইভাবে করার জন্য যে মোজ বড় বড় আর গাড়ি সাইসে রয়েছে? কথা খুলে বলেন নে, বড় মার্জিত ভাবে বলছেন, মান আমারাকুমা বিহাজা, এমনটা করতে কে নির্দেশ দিছে তোমাদেরকে এমনটা করতে? বাস তো তারা বলছে যে আমার না বিহাজা রব্বুনা কিসরা, আমাদের কিসরার রব, আমাদের পারস্য রব, অর্থাৎ পারস্য সম্রাট। তো বলছে পারস্যের রব আমাদেরকে এভাবে করার নির্দেশ দিচ্ছেন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি, কিন্তু আমার রব আমাকে নির্দেশ করছেন দাড়ি বাড়াও, মুখ ছোট বড় খাটো বড়। এই পয়গামী আওয়াজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর এই সওগাত, এই পয়গাম মুসলমানদের কানে কি পৌঁছে নাই? কি হল মুসলমানদের, ইহুদি খ্রিস্টানদের চেহারা এত পছন্দ কেন লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি সুন্দর না ইহুদি খ্রিস্টানদের চেহারা বেশি সুন্দর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তাদের কাছে সুন্দর লাগে, তো নিজের চেহারাকে সেই চেহারার রঙে রঞ্জিত করাই কি মুসলমানের কর্তব্য না? আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন মুসলমানকে প্রশ্ন করে বসেন, হে আমার উম্মতি, হে আমার উম্মত, তুমি আমার চেহারার মধ্যে কোন ত্রুটি বা কমি পাইছ বা কোন দোষ পাইছ যার কারণে আমার চেহারা তুমি পছন্দ করতে পারো নাই, আমার চেহারার মতো চেহারা তুমি বানো নাই, ওরা ইহুদি খ্রিস্টানদের মতো বানাইছ চেহারা? এই প্রশ্নের কি উত্তর দিবে মুসলমান বলে? হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমুল্লাহর এক মুরিদ হাজী আজিজুল হাসান মজুর রহমতুল্লাহ ইংরেজি শিক্ষিত ছিলেন, সরকারি চাকরি করতেন ব্রিটিশ আমলে, দাড়ি রাখছেন, তো অফিস আদালতে নিজের মুসলিম বন্ধুরা তিরস্কার করে, বিদ্রুপ করে, ঠাট্টামস্কারি করে। তিনি হযরত থানবীকে লিখছেন, আমি দাড়ি রাখছি আমার বন্ধু বান্ধব ঠাট্টা করে। মাওলানা থানবী জবাব লিখছেন, ওদের ঠাট্টা করতে দেন, তিরস্কার করতে দেন, কেয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ পাকের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। ফের খাজা সাহেব রহমতুল্লাহ আলাই এক কবি ছিলেন, তিনি এক ছন্দ বলছেন যে কেয়ামতের ময়দানে এই কবিতা আল্লাহকে শুনাবো, আমি বলবো যে তেরে মেহবুব কি আরব সবাত লেকে আয়া হো হাকিকত ইসকো তু কর দে মে সুরত লেকে আয়া হো। হে আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মতো চেহারা বানানোর চেষ্টা করছি, মুখে দাঁড়িয়ে নিয়ে আসছি, এটা তো একটা নকল, আপনি আসলের সঙ্গে মিলে নকলকেও কবুল করেন। শুনতেছেন ভাই? সব মুসলমান হিম্মত করি যে চেহারা সুন্নত মোতাবেক বানাব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রঙে রঞ্জিত করব নিজেদেরকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। চলো ভাই মাওলানা হাজি সাহেব হজ করে আসছে, দশ দশ বার এক হাজি সাহেব একবার আমাকে বলতেছিলেন, এহরামের কাপড় পরা, একসাথে আমরা এহরামের কাপড় না, উনি এহরামের কাপড় আগেই পরছেন, আমরা পরছিলাম কিনা খুব খুশি, তো একসাথে যাবো আমরা। পরে হাসতে হাসতে খুশিতে আবেগে বলতেছেন, আপনাদের দু আলহামদুলিল্লাহ এটা আমার দশ নম্বর হজ, দশম হজ, কিন্তু দাড়ি নেই, আরে মিয়া এতগুলি হজ করা জরুরি ছিল না, এর চেয়ে অনেক দামি তোমার দাড়ি রাখা। এক হাজার হজের চেয়ে, এক হাজার এক লাখ নফল হজের চেয়ে বেশি দামি তোমার মুখে দাড়ি রাখা। তুমি এখন এত হজ না করে যদি একবার ফরজ হজ করছো সঙ্গে দাড়ি রেখে দিতা, দশ হাজার হজের চেয়ে তোমার দাড়ির মূল্য বেশি হইত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, ইমান তো আছে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত তো আছে, তাহলে কাবা শরীফে দৌড়ায় কেন? মক্কা শরীফে দৌড়ায় কি জন্য? মদিনা শরীফে দৌড়ায় কি জন্য? মহব্বত আছে কারণে। সেই মহব্বতটাকে আর একটু শানিত করি, আর একটু আগে নেই তো চমৎকার হবে। চলো
বৈশিষ্ট্য ছিল, আমল কম হলেও গুনাহ থেকে মুক্ত, আমল কম হলেও গুনাহ থেকে মুক্ত। সাহাবাদের জিন্দগির বৈশিষ্ট্য ছিল নির্দাগ ইমানওয়ালা, নির্দাগ ইসলামওয়ালা, নির্দাগ বন্দেগীওয়ালা, নির্দাগ জিন্দগিওয়ালা। এই জমানাতে অনেকের মধ্যে এলেম অনেক, এত বেশি এলেম যে সাহাবিরা এত এলেম জানতেন না, কথা বুঝেন নাই? এখন তো হাদিসের কিতাব সবগুলো এক এক হুজুরে জানেন, বুখারি শরীফ, মুসলিম শরীফ, তাই না? হাদিসের যত কিতাব সব এক আলেম সবগুলি শিখে ফেলছেন। খালি এইটা না, হাদিসের যত ব্যাখ্যা বিশ্লেষণ তাও জানেন। অনেক সাহাবা তো এত হাদিস জানতেন না,
সাহাবীদের জানতেন 20-30টা এক সাহাবী, কিন্তু যে হুজুররা এখন সারা দুনিয়ার সবগুলো হাদিস একসঙ্গে মুখস্থ জানেন, কোন সাহাবীর পায়ের ধুলার বরাবর কি অসম্ভব হবে? কেন? কারণ কি? এক এক সাহাবীর ইমান এত ভারী ছিল, তার এখলাস এত ভারী ছিল, তার মধ্যে দিন এত পিউর ছিল এক এক সাহাবার মধ্যে। আমরা জানি অনেক, এলেম অনেক, আমল অনেক, কিন্তু আমাদের ভিতরে ওই পিউর জিনিসের কমি। হাজারো এলেম আছে কিন্তু এখনো গুণামুক্ত জিন্দগি বানায়নি, হাজারো আমল আছে এখনো এখলাস নিজের মধ্যে পয়দা হয়নি, হাজারো এলেম আমল আছে এখনো নিজেকে মিটাই নেই, নিজেকে কিছু মনে করি আমি বড় শাহসাদ, বড় আল্লামা। বহুত আলেম মানুষ এরকম যে হাজার সারা জিন্দগি কিতাব পড়াইতেছি, বুখারি শরীফ মুসলিম শরীফ পড়াইতেছি, তাফসির জালালাইন পড়াইতেছি, বৈজাবি শরীফ পড়াইতেছি, মাদ্রাসার খেদমত করতেছি, বড় বড় মাদ্রাসা কায়েম করতেছি, হাজার হাজার আলেম নিজের হাতে তৈরি করতেছি, কিন্তু এখনো গীবত থেকে বাঁচার তৌফিক হয়নি। আলেম আরেক আলেমের বদনামিতে অভ্যস্ত, সবক পড়াইতেছি অন্যান্য উস্তাদদের বিরুদ্ধে গীবত করতেছি। হ্যাঁ, তো আমি এলেম শিখলাম, এখন পর্যন্ত আমার জবানকে গীবত থেকে মুক্ত করতে পারি নাই, অথচ খুদ কোরআন শরীফ রব্বুল আলমিন বলেন তোমরা কিন্তু একজনে আরেকজনের দোষ তার অনুপস্থিতিতে বলবা না। কোরআন শরীফ আল্লাহ নিজে নির্দেশ করছেন, আল্লাহর নির্দেশ যেটা কোরআন নাজিল হয়েছে সেটা এখন পর্যন্ত আমি পালন করতে পারিনি। আমি মাওলানা সাহেব, আমি শাইখুল হাদিস সাহেব, আমি মুফতি সাহেব। এই মুফতি সাহেব হওয়ার ফায়দা কি? যে মুফতির ঠিকানা জাহান্নাম। আমি সেই শাইখুল হাদিস হয়ে ফায়দা কি? যে শাইখুল হাদিসের ঠিকানা জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গোলামের উপরে জুলুম করতে দেখে বললেন যে, পরে তিনি গোলামকে আজাদ করে খুশি করে দিয়েছেন, বললেন যে আবু মাসউদ এই গোলামের উপরে জুলুম যে করছিলা এটার থেকে তওবা করে মাফ চাইয়া ক্ষমা নিয়া পরিষ্কার না হলে তোমাকেও জাহান্নাম থেকে বাঁচবার উপায় ছিল না, জাহান্নাম তোমাকেও গ্রাস করত। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা, তাহলে এক সাহাবিকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও বদরী সাহাবি, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি, তাকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, তা আমরা কিভাবে নিশ্চিন্ত হইতে পারি যে আমি বুখারী শরীফ পড়ার কারণে, বয়দাবি মুসলিম শরীফ পড়ার কারণে, এবং আমি মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হওয়ার কারণে, দাওরায়ে হাদিস মাদ্রাসার বড় খেদমতে থাকার কারণে, 40 বছর পর্যন্ত পড়ানোর কারণে, দিনের খেদমত করার কারণে আমি যত গীবত করব সব মাপ, আমার ঘরে পর্দা না থাকলেও সব মাপ, আমি যত নজর খারাপ করব সব মাপ, এটা কি কল্পনা করা যায়? এই ভুলের মধ্যে তো আমাদের থাকা উচিত না। এজন্য সর্বস্তরের মানুষ, সর্বস্তরের মুসলমান আমাদের হিম্মত করা উচিত, আমরা গুনাহ থেকে বাঁচব ইনশাআল্লাহ তাআলা, নজর হেফাজত করব, জবানকে হেফাজত করব, দিলকে হেফাজত করব, জিন্দগির সকল ক্ষেত্রে আমরা গুনাহ থেকে বাঁচব ইনশাআল্লাহ তাআলা। আর সুন্নত মোতাবেক আমলের চেষ্টা করব, সুন্নত মোতাবেক জিন্দগি বানাব, আলেম ওলামাদেরকে মহব্বত করব, তালেবে ইলমদেরকে মহব্বত করব। আলেম ওলামা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়ক, তাই না? কিয়ামতউদ্দিন হাদিস শরীফে আছে, আল্লাহ পাক আলেমদেরকে ডাকবেন এবং বলবেন যে আলেম দ্বীনকে বলবেন, ভুল করছে বেচারারা কাঁপতে থাকবে, আল্লাহ পাক বলবেন যে শোনো, তোমাদেরকে আমি এলেম এজন্য দেই নাই যে তোমাদেরকে জাহান্নামে ফেলবো, এলমের বরকতে মাফ করে দিলাম তোমাদেরকে। আমি শুনতেছেন ভাই, আমরা আলেমদেরকে এজন্য সম্মানের নজরে দেখব, শ্রদ্ধার নজরে দেখব, এমনকি তালমেলেম দেখলেও তাকে সম্মান করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালমেলেমকে দেখলে ফেরেশতারা নূরের ডানা বিছাইয়া দেন, নূরের পর বিছাইয়া দেন। তো আমরা তাদের সঙ্গে কিভাবে দুর্ব্যবহার করতে পারি? আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট ছোট তালমেলেমকে দেখলে একরামের সাথে কথা বলতেন এবং তিনি বলতেন, মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চা, বেগুনা বাচ্চা, এমন ভাবে বলতেন। আমি তাকায় তাকায় দেখতাম আর মনে মনে হাসতাম যে কি আজব, এই পোলাপন এত ওনাদের সামনে এত দুষ্টামি করে, এই মারামারি মোগামুখি তাল মেলাম ছোট ছোট তিন রাত হইচি করে, আর হুজুরের দিনকে এগুলার দেখলে বলতে থাকেন বেগুনা বাচ্চা বেগুনা বাচ্চা বেগুনা বাচ্চা। কোন মুসলমান আসছে বিপদে পড়ে হুজুর একটু দোয়া করে দেন, বলতেন যে এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবো আল্লাহ দোয়া কবুল করবেন, তালবেলদেরকে ডাইকে নিয়ে ওদের সঙ্গে নিয়ে দোয়া করতেন। তো সেই তালবেলের তো তাদের প্রতি আমাদের কিরকম মহব্বত এবং একরাম থাকা চাই, হ্যাঁ আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। প্রত্যেক মুসলমানকে ইজ্জতের নজরে দেখব, আল্লাহ পাক কোরআন শরীফ বলেন বলা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা ওয়াজা লাকুম, দুনিয়ার কাফের মুশরিক যত সুন্দর হোক আল্লাহ পাক বলেন এক মুমিন আমার কাছে সারা জাহানের সব কাফের চেয়ে বেশি সুন্দর, বেশি দাম, বেশি মর্যাদাওয়ালা। তো এক মুমিন যখন আল্লাহর নজরে তোমার মর্যাদাওয়ালা, যে সর্বনিকৃষ্ট মুসলমানকে আল্লাহ পাক এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন, সেই মুমিনের প্রতি আমাদেরকে সম্মান করা উচিত না, তাকে অপমান করা উচিত। কিন্তু এই অবস্থা আমাদের যে এক মুসলমানের সঙ্গে কথায় কথায় তাকে অপমান করা অসম্মান করা এমন করা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে গুনাহ থেকে বাঁচিয়ে মুসলমানদেরকে ইজ্জত করি সম্মান করি, আলেমদেরকে শ্রদ্ধা করি ভক্তি করি, তালবিলদেরকে মহব্বত করি, হ্যাঁ সুন্নত মোতাবেক আমলের ফিকির করি। অনেকে মোজ বড় বড় রাখে, দিনদার লোক মোজ বড়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মোজ খাটো করো ছোট করো, আপনি আমি বললাম যে না বড় করবো, এটা কোনো কথা হল? রসুল সাল্লামের কথার বিপরীত হল কিনা? কোনটা করবো? রসুল সাল্লামের কথার মোতাবেক আমল করবো কিনা? ইনশাআল্লাহ তাআলা। অনেকে দাড়ি ছাঁটে, সেটা সেটা দাড়ি তো দাড়ি, এক মুঠ ডান দিক থেকে, এক মুঠ নিজের হাতের বাম দিক থেকে, এক মুঠ ধুতির নিচের দিক থেকে, তো তখন এটা পুরো দাড়ি, কায়দা খাটো করলে দাড়ি থাকলো তো না, হ্যাঁ এটা কার মাপে ছাঁটলেন, মাপটা পাইছেন কোন জায়গায়? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট থেকে মাপ গ্রহণযোগ্য না, এজন্য দাড়ি সুন্নত মোতাবেক রাখে। যে সকল মানুষ মনে করে কোন রকম খাইটা চাইটা রাখলেই চলে, অনেকে মনে করে যে এই আরব দেশের অনেক লোক ছাঁটেছে একটুখানি কোন রকম রাখে এই দিক দিয়ে বা এখানে একটু রাখলো এখানে একটু, এই আরব কোন দলিল না, কোরআন হাদিস দলিল। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা আমাকে অনুসরণ করবা, আমাকে ফলো করবা, আমার পরে আমার সাহাবিদেরকে ফলো করবা। কোন সাহাবি কি দাড়ি খাটো করতেন, কাইটা সাইটা এক মুঠের কম বানাইছেন, এরকম কোন প্রমাণ আছে? এজন্য ফোকাহায়ে কেরামের ফয়সালা যে দাড়ি কমপক্ষে এক মুঠ রাখা চাই। হ্যাঁ এক মুঠ থেকে যে বড় হলে তখন কাটেন, তখন ছাঁটেন, তখন কাইটা সাইটা এক মুঠ বরাবর রাখেন, এতে কোনো দোষ নেই, বিলকুল ঠিক আছে। এক মুঠের পরে বাড়ানোর ক্ষেত্রে কেউ বাড়ায় বাড়াইল, কিন্তু কেউ বাড়ায় এত যে নাভির নিচে চলে যায়, এত লম্বা সাহাবিদের মধ্যে কারো দাড়ি ছিল কি? কোন নবীর দাড়ি লম্বা করতে করতে নাভি পর্যন্ত গেছিল, এরকম কোন হাদিস আছে? কোন সাহাবির দাড়ি এত লম্বা হয়েছিল? এজন্য এই যে লম্বা করারও কোন সীমা থাকা চাই। এক লোকের বয়স যদি হয় একশো বছর আর দাড়ি সারা জীবনে একবারও না কাটে না ছাটে, দাড়ি কোন পর্যন্ত যাবে? হাঁটু পর্যন্ত হয়তো চলে যাবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত লম্বা করতে তো বলেন নাই, এজন্য তার নমুনা কি? ওয়াকুনু মাস-সাদিকিন, সাদিকিন যারা কামিলিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, তাবে তাবেঈন, এক এক আমলে তারা নমুনা, তো তাদের নমুনাকে ফলো করেছে, হয়ে গেল মুআমালা খতম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।